ফাল্গুনের মাহফিলের প্রথম দিনে দ্বিতীয় বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই। বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا محمد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم وصلى رسوله النبي الكريم ওই লাইট মাইকের দায়িত্বে যারা আছেন কর্মীরা আপনারা একটু লাইট মাইক এই সবগুলো একটু সব চেক করে দেখেন, বিভিন্ন জায়গা থেকে একটু সমস্যার কথা শোনা যায়। এখনই আপনারা নামে পড়েন এবং এগুলো ভালো করে চেক করে দেখেন কোন জায়গায় সুবিধা অসুবিধা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখুরি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফাল্গুন মাসের প্রথম দিনে দ্বিতীয় অধিবেশনে সুস্থ সহি সালামতে রেখে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন। সবাই সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, মানুষে বলে হায়াত বাড়ছে, আসলে মূলত একটা ঘন্টা যাওয়া মানে আপনার মূল্যবান হায়াত থেকে একটা ঘন্টা চলে গেছে, আর এই ঘন্টাটার কোনো দিন ফিরে পাওয়া যাবে না। এই জন্য অনেক সময় আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন, হায়াত বাড়ে না, হায়াত বরঞ্চ কমে। কথা ঠিক না? কারো জন্য জীবনে এই শেষ বৈঠক হইতে পারে। আজকে এখানে আমাদের কোরআনুল করিম তেলাওয়াত করা হলো মাগরিব নামাজের পরে। আমাদের উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির সন্তান মজরুল হক সাহেব হুজুর, আমাদের দাদা, তিনি ফজরের পরে মাগরিবের নামাজের পরে তিনি কোরআনুল করিম তেলাওয়াত করতেন, কিন্তু আজকে তিনি আর দুনিয়াতে নাই। আল্লাহ, এইরকমভাবে দুনিয়ার অবস্থানটাই এইরকমই। যেমন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই বলকের বাদশাহ, মুসাফির বাড়ির দরজায় যাইয়া ধাক্কাধাক্কি করে হুজুরের সাথে দেখা করবে, বাদশার সঙ্গে দেখা করবে, পাহারাদার তো আর ছাড়তে চায় না, অনুমোদন ছাড়া কীভাবে ছাড়বে। এক পর্যায়ে উপর থেকে যখন অনুমোদন হইল, যখন ওই মুসাফিরকে ছেড়ে দিল, মুসাফির যাইয়া বাদশাকে সালাম দিয়া বলতেছে, বাদশা আপনার এই মুসাফিরখানে আমি একটু থাকতে চাই। বাদশা এক কথায়, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি, মনে হয় রক্ত পায়ের মাথায় উঠে গেছে। তুমি বলো কি, তুমি তো আমাকে অপমান করছো, এটা তো মুসাফিরখানা না, এটা তো আমার রাজ দরবার, এটা তো স্থায়ী বাড়ি, তুমি এটাকে বানাইছো মুসাফিরখানা, তুমি আসলেই তো একটা পাগল। তখন মুসাফির বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, আমার বসতে হুজুর ভুল হয়েছে। হুজুর মুসাফিরখানা কাকে বলে আর স্থায়ী বাড়ি কাকে বলে? হুজুর পরিচয় দেবেন? হুজুর পরিচয় দেয়, বাড়ির দরজায় একটা ঘর দেখছো? হুজুর দেখছি, ওইটা মুসাফিরখানা। হুজুর ওটা কি পরিচয়? পথিক চলতেছে, উদাহরণ রাত্র হয়ে গেছে, কোথায় যাবে? অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, ভোরে উঠে আবার তার গন্তব্যস্থলে রওনা করে চলে গেছে। এইটাকে বলা হয় মুসাফিরখানা। অর্থাৎ অস্থায়ীভাবে আসে যায়, স্থায়ীভাবে থাকতে পারে না, একে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? কলেজ যেখানে মানুষ সব সময়ের জন্য থাকে, এটা স্থায়ী, এইটাকে বলা হয় স্থায়ী বাড়ি। কলে হুজুর পরিচয় তো পাইলাম, তাই দুনিয়া সৃষ্টির পর থেকে হুজুর আপনি এই বাড়িতে আছেন। তখন বাদশা বলতেছে, ওরে বোকা, আমার আগে ছিল আমার আব্বা। হুজুর সে কোথায়? কলে সে তো কবরে চলে গেছে। কলে হুজুর সে আসবে না? তখন বলে, ওরে বোকা, মানুষ মরিয়া গেলে আর আসে না। কলে হুজুর আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? কবরে। আসবে না? না। এর আগে তালুই, কোথায়? কবরে। আসবে না? না। এরকম কিছুক্ষণ পড়ার পরে বলতেছেন যে, বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন, আপনি মনে হয় যাবেন না। তখন বাদশা বলতেছেন যে, না রে পাগল, মানুষ মরণশীল, আমিও থাকবো না, আমি একদিন চলে যাবো। কলে আপনি আর আসবেন না? না, আমিও আর আসবো না। তখন ওই মুসাফির বাদশাকে লক্ষ্য করে বলতেছেন, বাদশা আপনি আমাকে বলছেন আহমক এবং পাগল, আসলে বড় আহমক এবং পাগল তো আপনি। কথা কেমন? ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, মানুষ থাকতে চলে গেছে, আবার এসে থাকে যাইতে পারবে, আসা যাওয়া করতে পারে। কিন্তু আপনার এই বাড়ি থেকে যদি একবার কেউ বের হয়ে যায়, আর কোনো দিন আসে না। আসলে বড় মুসাফিরখানা তো এইটা, যেখান থেকে গেলে তো আর আসে না। এই কথাটা বাদশার জেহেনের ভিতরে, বেহেনের ভিতরে এমনভাবে ঢুকে গেল, বাদশা এখন চিন্তা করলো, সর্বনাশ, আমি কি করতেছি, আমি বাদশাহী দিয়ে কি করব, আমার তো বাদশাহী দেখতে না দেখতে শেষ হয়ে গেল। কিন্তু এর পরের যে জিন্দগি, যেটা শুরু আছে শেষ নাই, আমি সেই জিন্দগির জন্য, স্থায়ী জিন্দগির জন্য কি করলাম? এই স্থায়ী জিন্দগি তালাশ করতে এমনভাবে নামিয়ে গেল যে এই আখেরাতের জিন্দগি তিনি এমনভাবে কামাই করলো, ওলামায়ে কেরাম হক্কানি কামত পর্যন্ত তার নাম স্মরণ করতেই থাকবে। কথা ঠিক না? আল্লাহ, তা আজকে ফাল্গুন মাসের প্রথম দিন, দ্বিতীয় বয়ান। আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন, আলোচনা করতেন দাদাজানের কথা। আব্বাজান প্রথম দিন একটু মারেফাতের বয়ান বেশি করতেন, দ্বিতীয় দিন শরীয়তের বয়ান করতেন, তৃতীয় দিন মাদ্রাসা সম্পর্কে বা বিভিন্ন আলোচনা একটু বেশি করতেন। কিন্তু আব্বাজান আমার পরে বলতেন যে, আমার আলোচনাগুলো সব বিষয়গুলো মিলেই করা হয়। তখন আজকে আল্লাহ যদি তৌফিক দান করে, কিছু মারেফার সম্পর্কে আলোচনা করার খেয়াল বাকি আল্লাহর ইচ্ছে। মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। আল্লাহ, দুনিয়ার পরিচয় যে পাইছে, সে দুনিয়া কামাইয়ের জন্য পাগল হয়েছে। যে মেম্বারির পরিচয় পাইছে, সে মেম্বার হওয়ার জন্য পাগল। যে চেয়ারম্যানের পরিচয় পাইছে, সে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। যে এমপি মিনিস্টার, বড় বড় অফিসার হ এর পরিচয় পাইছে, সে বড় বড় অফিসার, বড় বড় এমপি মিনিস্টার এগুলো হওয়ার জন্য পাগল। আল্লাহ, এই জন্য আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন যে, পরিচয় পাওয়ার কারণে সে ওই জিনিসের প্রতি তার মন ঝুঁকছে, আগ্রহ জমছে, ওইটা কামাই করার জন্য সে পাগল হয়েছে। যেমন নাকি আপনার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আসছে, সব মেয়ের ব্যাপারে সাথে কিন্তু আপনার বিবাহ বন্ধন হয় নাই, হয়তো বা একটা মেয়ের সাথে বিবাহ বন্ধন হয়েছে। আল্লাহ, যেই সমস্ত মেয়েদের ব্যাপারে আপনার প্রস্তাব আসছিল, যাদের সাথে বিবাহ বন্ধন আপনার সাথে হয় নাই, এরা কোনো সময় অসুস্থ হয়ে গেলে বা অন্য কোনো বিপদে পড়লে বা মারা গেলে আপনার কিন্তু চোখে পানি আসে না, কিন্তু যেই মেয়েটার সাথে আপনার বিবাহ বন্ধন হয়ে গেছে সে মারা যাওয়া তো দূরের কথা, তার একটু অসুস্থ হইলেই আপনি অসুস্থ হয়ে পড়েন। কারণ কি, প্রস্তাবের মাধ্যমে বিবাহ হয়েছে, প্রস্তাব তো ওই মেয়েদের ব্যাপারেও আসছিল, কিন্তু তাদের জন্য তো আপনার মন কাঁদলো না, আপনাদের অস্থিরতাও শরীরের মধ্যে আসলো না। কারণ কি, ওই মেয়েদের ব্যাপারে আপনার প্রস্তাব আসছে কিন্তু ওদের সাথে আপনার পরিচয় হয় নাই। তা আপনার স্ত্রীর ব্যাপারে প্রস্তাব আসার পরে যখন পরিচয় হয়েছে, এখন আপনার স্ত্রী সে কথায় ভালো, আপনার সহযোগিতায় ভালো এবং আপনার খেদমতে সে ভালো, সর্বদিক থেকে তার আচার ব্যবহার ভালো, সে দিনদার, সে নামাজি, সে আল্লাহওয়ালা, সে এরকম আদওয়ালা, সেরকম নম্র ভদ্র, এই বিভিন্ন পরিচয় আস্তে আস্তে পাইতে 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 তার জন্য এমনিতে আপনার একটা মায়া জমছে, কথা ঠিক না? এখন দেখবেন যে সেই স্ত্রী আপনার অসুস্থ হইলে আপনিও অসুস্থ, তাই ঠিক? দুনিয়ার ব্যাপারে এরকম পরিচয় পাইলে, যেমন নাকি টাকার পরিচয় যে পাইছে টাকা কামাইয়ের জন্য পাগল, কথা ঠিক না? এইরকম কেউ যদি আল্লাহর পরিচয় পায়, সেও কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ! আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেনও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন ঈমান আছে, রাব্বুল আলামিন বলতেছে তারা সব জিনিসের চেয়ে, রাব্বুল আলামিন বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। মহব্বতের পরিচয় কেমন আর আমরা কেমন মহব্বত করি একটু মিলিয়ে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, তার ছেলে কাফের। এক যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন মুসলমানদের পক্ষে, আর ছেলে যুদ্ধ করতেছেন কাফেরদের পক্ষে। ছেলে যখন মুসলমান হয়ে গেল, পরবর্তীতে ছেলে বাপকে বলতেছে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন একটা পরিবেশ বা এমন একটা অবস্থা হয়ে গেছিল, আপনি আমার সামনে আইসা পড়ছেন এমনভাবে, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এর জন্য আপনাকে আমি কতল করিনি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাবা তুমি কি বলো, সত্য? কলে হুজুর হ্যাঁ। কলে আব্বাজান, হ্যাঁ সত্য। কলে আমি খোদার কসম করে বলতেছি, ওই মুহূর্তে যদি তুমি আমার সামনে পড়তে সাথে সাথে আমি কতল করে দিতাম। কারণ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বর্তমানে কিছু সর্বনে মুজাহিদ হয়েছে পুরান, ছেলেমানে নামাজ পড়ে না, ছেলেমানে এদিক ওদিক চলাফেরা করে, বিবি বাচ্চা কথা শোনে না, এদিক ওদিক চলাফেরা করে, ইসলামের বিপক্ষে অবস্থান তৈরি করে, এইবার মায়া মোড়ে ছাড়তে পারে না। তা তুমি আর আমি কেমন মনে হইলাম আর তারা কেমন মনে ছিল, জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেল, অনেকে আমরা দাবি করি মিথ্যা, আসলে আল্লাহকে আসলে মহব্বত করি না, কথা ঠিক না? আর সাহাবা কেরামদের ইতিহাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস তালাশ করে দেখেন, তার কাছে কোনো সার ছিল সন্তান হোক আর যাও? হ্যাঁ, যত আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখবেন, সাহাবা কেরামদের যত ইতিহাস তালাশ করে দেখবেন, আর আমরা দেখি কি? হ্যাঁ, আমার দলের লিডার এইটা কইছে মানাই লাগবে, হ্যাঁ তা আল্লাহ বেজারো, ইসলাম উল্টে ফুললে যাও, হ্যাঁ আমি দলের লিডারকে বেজার করতে পারবো না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মোমেন? ওদি আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছে মোমেনরা রাব্বুল আলামিন মধ্যে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন যে তোমার সামনে একটা আম গাছ, আমি যদি বলি আম গাছটা আম আছে, তুমি যদি যাইয়ে দেখো আম গাছটা আম নাই,
তুমি কি বলবা? হুজুর কি মিথ্যুক বলবে না? হুজুর মিথ্যে কথা কইছে কি কথা ঠিক না? এই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মোমেনরা রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করে, আল্লাহ বলতেছেন আমাকে। কিন্তু মহব্বত করার সবচেয়ে বড় পরিচয় তো হলো তার কথা অনুযায়ী চলা। যে যাকে মহব্বত করে তার কথা সে অমান্য করতে পারে? তাহলে তার মহব্বতের পরিচয় থাকে? তাহলে এটা হইবে না, সম্পূর্ণ মিথ্যা মহব্বত। মহব্বতী লোক মহব্বতী লোকের কথা জীবন গেল অমান্য করতে পারে না, এর নাম হলো মহব্বত। ইজরে বলেন কথা ঠিক না? আর আপনার আমি মহব্বত করি যখন স্বার্থের ব্যাঘাত হয় এবং বিভিন্ন সমস্যা তৈরি হয়, দুনিয়ার কোনো ইটি আসে, তখন আর ওইটা অগ্রাধিকার হয়ে যায়, আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়। আহার আফসুস, আল্লাহ! আসলে তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে মুমিনরা বেশি মহব্বত করে, কার্যক্রমে কথাবার্তা চালচলতের অনেক ক্ষেত্রে আমরা দেখি না। তাহলে ব্যাপারটা কি, তার আল্লাহকে মিথ্যু কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মিথ্যুক না। আসলে এখন পর্যন্ত আপনি আর আমি মুমিন হইতে পারি নাই। কিছুরে বলে কথা ঠিক না? আল্লাহ, আজকে পাগল হয়েছেন দলের, এইটি এখন খুব বর্তমানে বেশি দাঁড়াই গেছে, আফসুস। দলের মহব্বত করতে আছেন, দলের লিডারদের সঙ্গে একবার দুইবার তিনবার অন্যায় করলে কোন দল আপনাকে রাখবে? কথা কর, লাঠি মেরে তারাই দেবে না? বরঞ্চ দলের লিডাররা কৌশলগত অনেকে মারিয়েও ফেলায়, বিভিন্ন কেস কামার দিয়ে ধ্বংস করে দেয়। কি কথা ঠিক কিনা? এই স্বার্থের ব্যাঘাত করছে মহব্বত শেষ। সন্তানকে মহব্বত করেন, কি কথা ঠিক না? আর সন্তান খুব কঠিন কঠিন কয়েকটা অন্যায় করলে তেজপুত্রকে বাড়ি করে দেন না? দেন না, দেয় না। বিবিকে মহব্বত করেন, খুব বেশি আকারে অবস্থান তৈরি হলে বিবিকে বিদায় করে দেন, আবার বিবি অনেক সময় স্বামীকে বিদায় করে চলিয়ে যায়, কি হয় কি হয় না? দেখেন এই মহব্বত কিন্তু স্থায়ী না। তাহলে না পাইলেন স্ত্রীর মহব্বতের স্থায়ী, না পাইলেন ছেলে সন্তানের, না পাইলেন দলের, টাকার মহব্বত ঠিক না? টাকা কে কত নিয়ে কবর দিতে পারবেন? কথা কর, আরে আফসুস, পারবেন না? ওই বাদশার সিকান্দার তামাম দুনিয়ার বাদশাহ করছিল, তামাম দুনিয়ার বাদশাহ করে বলছিল আমার মৌতের পরে ইন্তেকালের পরে কাপন পড়াইয়া হাত দুইখানে বাহিরে রেখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও। যখন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, কাপন পড়াইয়া যখন খাটের উপরে উঠে হাত দুইটা বাহিরে রেখিয়া যখন নাকি শহর ঘুরানো শুরু করলো, যারা বোঝে না তারা বলতেছে দেখছো বাদশা আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নেছে, এখন মৌতের পরেও হাত এরকমভাবে পাইতে রয়েছে, মনে হয় যেন আমাদেরকে খাজনা ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলতেছে ওরে আহাম্ম, তোরা বোঝো নাই, বাদশা সিকান্দার এনতে গেলে আগে বলছে হাত বাহিরে রেখে ঘুরেই মাটিতে রাখতে, কারণ তামাম দুনিয়ার মানুষকে তিনি বুঝাইতে চাইছেন, ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার মধ্যে চারজন লোক রাজত্ব করছিল, দুজন মুসলমান দুইজন অন্য জাতি, এর ভিতরে একজন বাদশা সিকান্দার মুসলমানদের মধ্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাইতেছে আমি তামাম দুনিয়ার বাদশাহী করিয়া যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে রওনা করলাম, আর কিছুই নিতে পারি নাই। দেখাইস ওই গাজল গজলকে আমি প্রায় বলি, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। যেরকম আছে তাইলে টাকার মহব্বতে পড়ছেন, টাকা লইয়ে কবরে শুইতে পারছেন? রাখি গেলাম সব সিটেই মেরে দুর্নীতি, কি কথা শুনবে? ওই কোন জায়গায় গেছিলাম, একজন আমাকে বিল্ডিং দেখাই বলে পাঁচতলা বিল্ডিং করছে মনে হয়, এত সুন্দরভাবে কোটি কোটি টাকা মনে খরচ করে করছে, টাইলস টাইলস বিভিন্ন কায়দায় টাতে সাজাই টাজে গিয়া বাসা উদ্বোধন করবে নাই, চলে গেছে পড়ে রয়েছে বিল্ডিং, পরিচয় নেন, দুনিয়ার টাকা অর্থ বিল্ডিং গাড়ির পরিচয় নেন, তারপর কবরে যান। কথা ঠিক কিনা? আল্লাহ, চেয়ারম্যান মেম্বারি এমপি মিনিস্টার হে পরিচয় পাইছেন? কি পাইছেন? দেখেন না এই তত্ত্বাবধায়ক সরকারের সময় কত এমপি মিনিস্টার সব হাতের মধ্যে করে লাগাইয়ে সব নিজের খানের মধ্যে পাইছে, আল্লাহু আকবার, তামসা দেখেন এ কি আনন্দ পাইল, আল্লাহু আকবার, পাইলেন পরিচয়, আল্লাহ। তা দলের লিডার আপনাকে স্বার্থের ব্যাঘাত ঘটলে আর পাশে নাই, সন্তানরা নাই, স্ত্রী নাই, অন্য অন্য যারা আত্মীয় স্বজন বলতে আর থাকার তো কথাই না। ওই পেপারের ভিতরে দেখছিলাম মা সন্তানকে অন্য লোক দিয়ে টাকা দিয়ে মারিয়ে ফেলাইছি, কোন জায়গায় পেপারে দেখলাম যে সন্তানরা বাপের বিরুদ্ধে কেস করছি, কী কথা কেন না। তাইলে যাদের পিছনে পড়িয়া, যেই দলের পিছনে, যেই দলের লিডারের পিছনে পড়িয়া, যেই সন্তানদের পিছনে পড়িয়া আখেরাতকে ধ্বংস করতেছে, এরা কিন্তু সব অস্থায়ী, দেখতে না দেখতে শেষ। আর আখেরাত স্থায়ী, শুরু আছে আর শেষ, আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে কি ছিল মা হলো পরিচয় নেন, এখন মায়ের পেটে কে কথা কেমন মা হলো কিস্তি নেন, মায়ের পেটের ভিতরে সন্তানকে নাবি দিয়া রক্ত খাওয়াই বাঁচাইছি, দুনিয়ার মধ্যে সন্তান আসার পরে সব ডাক্তাররা বাচ্চা খাওয়াইলেও নাবি দিয়ে রক্ত খাওয়াই বাঁচাইতে পারবে, হ্যাঁ তখন মুখ চালু হয়েছে মা হলো কিস্তি নেন। তাই পেটের ভিতরে তোমাকে আমাকে এই যে সুন্দরভাবে এরকম সাজাই গেছে বানাইছে কে, তাই পেটের ভিতরে আমার আল্লাহ। দুনিয়াতে এখন যে আমরা আসলাম, এই আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, একটা মানুষও তো একটু বড় হওয়ার কথা না, কারণ কি যখন মা সন্তানকে প্রসাব করে, মাও দুর্বল সন্তানও দুর্বল, এতটুক বাচ্চাটা মায়ের পাশে নিয়ে মা ঘুমাই গেছে, মা ডাক্তার নিয়ে ঘুমায়, ঘুমের মানুষ আধা মরা, ঘুমের মানুষের হাতে এদিকে ওদিকে গড়াইয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চললে যায় কি যায় না, সন্তানরা যে পাশে শুয়ে রইল। একদিন কি এরকম ঘটনা ঘটে নাই যে মা গড়ি দিয়েছে সন্তান পিঠের তলে পড়ছে, কোনো কথা কথা বলেন না কেন, হাতটা মুখের উপর পড়িয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার কথা, কি কথা কেন, কিন্তু ইতিহাস শোনা যায় একটা বাচ্চাও মারা গেছে মায়ের প্যাডের নিচে, প্যাডের নিচে পড়িয়ে পিঠে নিচে, তারপরে আমি কেমন বেশি রইলাম, কে বাঁচাই রাখলো, আমার মাওলার ঘুমও নাই জিমানিও নাই, বন্ধুরা তুই সারা রাত্র ঘুমাও আমি তোকে পাহারা দেই, উদাহরণ তোর মার হাতখানা তোর মুখের উপরে পড়িয়ে গেছে, তোমার শক্তিও নাই হাতখানা মায়ের সরাইয়ে দেবা, বলতো পারো আমাকে হাতখানা নিয়ে যান, আমি কিন্তু মরিয়ে গেলাম। তো ব্যাপারটা কেমন হইল, উদাহরণ তোর মার হাত খানা যে মুখের উপর পড়িয়ে গেছে, আমার ঘুম নাই জীবনে নেই আমার কুদে, যে হাতে দ্বারা সরাই দিয়েছিলাম ওই হাতখানা আমি, ইজুর ভাই কথা ঠিক নেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বাসার নে মালিক কে, মারুন নে মালিক, কিন্তু একদল বাইরে গেছে আলেম ওলামাকে বর্তমানে শোনা যায়, এই দল যদি ক্ষমতায় আমরা বাঁচব না, আর ওই দল যদি ক্ষমতায় আসে আমরা বাঁচি যাব, তাহলে বাসান নে মালিক অমুক দল, মারুন নে মালিক অমুক দল, জোরে বলেন কথা ঠিক কিনা, আল্লাহ হইছে মালিক, হ্যাঁ ভালো করে বোঝো আল্লাহ হইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ইমানদার কেমন ইমানদার, ও মুসলমান কেমন মুসলমান, দেখাই গেছে নমুনা বেটা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তামাম বিশ্বের মধ্যে ইতিহাস দেখাই গেছে, আমরা আশ্চর্য হয়ে গেছি, তা কেমন যখন নাকি আব্বা যান ওই অবস্থায় বলতে গেলে অধিকাংশ লোক চলে গেছে একদিকে, আর পর্দার পক্ষে অবস্থান নিয়ে দাঁড়াই রয়েছে একদিকে, এই জন্য আমি ফেরাই উদাহরণ দিব, অনেকে বলে যে ওই সময় যদি আল্লাহ কুতুর রহমাতুল্লাহ আলাই তিনি যদি পর্দার পক্ষে অবস্থান না নিতেন, বর্তমানে বাংলাদেশে ও পর্দার ওয়াজ করুন যে শক্তি মনে ওরা থাকতোই না, দেরি দূরে বাড়ি দৌড়া বাইরে পড়ে তোকে ভাজলামি কথা, কী কথা ঠিক কিনা, এই অবস্থান কেন করছিলেন আমরাও ভয় পেয়ে গেছি, যে ব্যাপার কী আল্লাহ কুতুর এই অবস্থান তৈরি করলেন কেন, ফলও পাইছি কি আমাদের বিরুদ্ধে কেস হয়েছে, আমি এক লিডার এক দলের লিডারের পকেটে 5,000 টাকা চুরি করছি, আমি 5,000 টাকা চুরি করছি, আমি হের বিনিময়ে আমাকে 5 বছর সাজা দিচ্ছে, আমাকে কথা বলছেন? এই রাত্রে বিছানে ঘুমে, রাত্রে ঘরে ঘুমাইতেই নাই, রাত্রে ঘরে ঘুমাইতে ভয়তে পুলিশ ধরে লেগে যাবি, অমুক করবে সমুক করবে। আহ, আমাদের উস্তাদরা গেছিল বরিশাল মাহবিলে দাওয়াত দিতে, ঠালাইয়া দিনে দুপুরে তোর বাড়িতে খালি কোপের খোয়ার পো কোপ আর গুলি আমার হুন্ডারে লই গেছে, ওই যে এক্সের হুন্ডারা আর কোপের পর কোপ আর গুলি দুইটা, এত বিপদ। ওদিকে আমাকে, আমি কিন্তু জেলেও গেছি, জেলে যাওয়ার পর আব্বা যেন দেখতেও যায় নাই, দেখতেও যায় নাই, এবং তার মুখে একটু কালো হয় নাই, তার বিরুদ্ধে কেস হয়েছিল 18টা, তার গাড়ির উপরে পাথর মেরে গাড়ির কাজ ভেঙে ফেলাইছি, চতুর্থ বের দিয়া জানা আছে, কিন্তু আল্লাহর বান্দার মুখ একটু বেজারও দেখিনি। পড়ছে কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করে। তিনি দেখাই দিয়ে বলছেন তমাম দুনিয়ার মানুষেরা, বাংলাদেশ তমাম দুনিয়ার কোটি কোটি মানুষ আমাকে মহব্বত করো, কিন্তু বাবার আমি ভালো করিয়া চিন্তা করিয়া দেখছি, আমি ফজলুল করিম যদি লাশ হইয়া খাটের উপরে উঠে যাব, আমাকে যখন কান্দের উপরে ফেলাইয়া কবরের দিকে নিয়ে রওনা করবে, আমার দেখেন কবর শুনিয়া কত মানুষ চিল্লাবে, কত মাটিতে গড়াগড়ি করবা, আল্লাহ বাবা কেউ আসার খাবা পাশার খাবা, কিন্তু বাবা আমি ভালো করে চিন্তা করে দেখছি, তোমরা আমার সঙ্গে আমার কবরে কেউ যাইতে পারবে না, বাবারা আমার কবরে আমাকেই যাওয়া লাগবে, আহ, যেহেতু আমার কবরে আমাকে যাওয়া লাগবে, বাবারা আমাকে মুসলমান হইয়া তারপর কবরে যাওয়া লাগবে, এই নমুনা দেখাই দিয়ে গেছে। এরপর সর্বনা কিছু মুজাহিদ এরপর নাকি ইসলামের বিরুদ্ধে অন্যান্য দল করে সবাই, আফসুস। এই জন্য আব্বাস জান বলতো, বাবা সর্বনাই এই মুড়ির দাবি করিও না, কারো চর্মনাইতে হাঁটা চলায় কষ্ট, পায়খানা পরিষাবে কষ্ট, খাওন নাই দাউন নাই বসায় কষ্ট, এই ফ্যাক্টরি খোলা হয়েছে কিছু আল্লাহর খাস বন্দা তৈরি করার জন্য, এই বীর্য মানুষজন এটা তৈরি করা হয় নাই। আহ, একটা চর্মনাই মুজাহিদ যখন নাকি অন্য দলে অবস্থান নেয়, সতে সাধারণ লোক সব বিভ্রান্ত হয়ে যায়, চর্মনাই মুজাহিদ তো বিকে বেকায়দায় করতে আছে, আমাকে দোষটা কি? আহ, এই যে আব্বা জান কইতো, বাবারে বদদোয়া কিন্তু দেওয়া লাগে না, করা লাগে না, ওরা জোর করে যে ঠেললে ঘরের মধ্যে ওঠে, আর দোয়াও করা লাগে না, বেড়া ভাঙে যাই ঘরে ওঠে। দিন কে সূরজ ডুবরা হে হায় হাম লোগো কি সামনে, রোজে মাহশার কে আজাব হায় মুস্তফা কি সামনে, কি উত্তর দেবা? ও মুসলমান, সত্তর 90% মুসলমান বাংলাদেশের মধ্যে, সেই দেশের ভিতরে কোরআনের আইন ইসলামের আইন নাই, এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কি হইতে পারে? তাহলে এটা প্রমাণ হয় না মুসলমান দাই কোরআনের আইন চায় না, কি জোর কথা ঠিক না নাকি? আফসোস, তাহলে হিন্দুরা খ্রিস্টানরা চাইবে নাকি? হ্যাঁ, আফসোস, মুসলমান দাই তারা তাদের কোরআন এবং হাদিসের আইন তারা ই করে না, পছন্দ করে না, জোর বলেন কথা ঠিক কিনা? এখন মাওলার পরিচয় দিয়ে তারপর খবর যাওয়া লাগবে, কি কথা ঠিক না বেশি? আল্লাহু আকবার, মানুষ মরিয়ে যাওয়া কোনো আশ্চর্য না, বাচ্চা থাকলে আশ্চর্য, কথা কেমন? ডাক্তাররা বলতেছে মানুষের শরীরের মধ্যে লক্ষ লক্ষ রক্তকণিকা আছে, প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন, তাহলে বোঝা গেল শরীরের মধ্যে লক্ষ লক্ষ রাস্তাও আছে। ডাক্তাররা বলতেছে প্রত্যেকটা রক্তকণিকা ঘন্টা 5 মাইল বেগে চলে, ডাক্তাররা বলছে একটা রক্তকণিকা চলতে যাইয়া যদি তার রাস্তা ফেল করে অন্য রাস্তায় ঢোকে, সাথে সাথে লোকটা মারা যাবে। সর্বনাশ, এ কেমন কথা! রক্তকণিকার সংখ্যাও লক্ষ লক্ষ লক্ষ, রাস্তাও লক্ষ লক্ষ, চলো 5 মাইল বেগে, একটা দিয়ে আরেকটা ঢুকলে লোকটা মারা যাবে। এই জন্য প্রায় উদাহরণ দিয়ে বলি যে রোডের ভিতরে গাড়ি চলে, এই মোড়ে এই সিগন্যাল, এই মোড়ে এই ট্রাফিক, এই মোড়ে ওই নিয়ম, এরপরে দুই একটা গাড়ি একটার সঙ্গে একটা সামনে ধাক্কা রাখিয়া উল্টে পড়ে ধ্বংস হয়ে যায় না, যায় না? মানুষ মারা যায় কি যায় না? কিন্তু তোমার আমার শরীরের মধ্যে যে রক্তকণিকাগুলো চলতে আছে, এ সাল অন্য একজন ড্রাইভার আছে না নাই? আমাদের কার্যক্রম চাল চলন কথাবার্তা আচার আচরণ দেখলে মনে হয় এই চালান্য ড্রাইভার দলের লিডাররা। হ্যাঁ, ভালো করে বুঝছে কইয়েন, আবার শব্দ বাড়ি গেছে, নাউজ বিল্লিনি চালে লজ্জাও করে না, আবার শব্দ কয় রক্ত দিছি আরো দেব, নাউজ বিল্লিনি চালে।